ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা ও ভারতে রাত ৯:৩০। ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমি শাহাদাত হোসেন সবুজ সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের সাথে চুক্তিসহ নানামুখী কূটনৈতিক উদ্যোগ অব্যাহত আছে বাংলাদেশের দিক থেকে, কিন্তু এ পর্যন্ত কোনো অগ্রগতি নেই।
প্রত্যাবাসন নিয়ে রোহিঙ্গাদের প্রতিক্রিয়া।
আমার যদি বিচারটা পুরা ভাবে যদি করে দেয় তখন আমরা মায়ানমার যাইতে চাই।
রয়েছে কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
তিন মাস পর আজ ভারতের শীর্ষ আদালত বলেছে নতুন করে আর ভোট হবে না, যারা জিতেছেন তাদের নাম ঘোষণা করা যাবে।
রোহিঙ্গা বিষয়ে আজ রয়েছে একটি বিশেষ সাক্ষাৎকার এবং রোহিঙ্গা সংকটের বর্ষপূর্তি নিয়ে আজকের আলাপন। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। মায়ানমারে নির্যাতিত হয়ে বাংলাদেশের কক্সবাজারের ৩০টি ক্যাম্পে আশ্রয় নেন প্রায় ১১ লাখ রোহিঙ্গা। গত এক বছর ধরে জীবন বাঁচানোর মতো ত্রাণ এবং মানবিক সেবা দেওয়া হচ্ছে তাদের। এখন রোহিঙ্গারা মিয়ানমারে প্রত্যাবাসন, অধিকার ও ন্যায় বিচার পাবার কথা ভাবছেন। এ সম্পর্কে আমাদের চট্টগ্রাম প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিলের রিপোর্ট।
মিয়ানমার সেনাবাহিনীর অপারেশন ক্লিয়ারেন্স জন্ম দেয় পৃথিবীর সবচেয়ে বড় এক মানবিক সংকটের। রোহিঙ্গাদের পাশে দাঁড়ায় বাংলাদেশ। বাংলাদেশের কক্সবাজারে ৩০টি ক্যাম্পে আশ্রয় হয় প্রায় ১১ লাখ রোহিঙ্গার। জীবন বাঁচানোর মতো ত্রাণ এবং মানবিক সেবা দেয়া হচ্ছে রোহিঙ্গাদের। বছর শেষে অধিকার ও ন্যায় বিচারের কথা ভাবছেন রোহিঙ্গারা।
আমার যদি বিচারটা পুরা ভাবে যদি করে দেয় তখন আমরা মায়ানমার যাইতে চাই।
বাংলাদেশ মিয়ানমার যৌথ চুক্তি স্বাক্ষরের পর গত ২৩ জানুয়ারি থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখনো শুরু হয়নি। কবে থেকে শুরু হবে তাও অনিশ্চিত। কক্সবাজারের পরিবেশ, পর্যটন ও স্থানীয় অধিবাসীদের উপর বেড়ে চলছে রোহিঙ্গা শরণার্থীর চাপ।
স্কট মরিসন শুক্রবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। গত ১১ বছরে তিনি হলেন সপ্তম প্রধানমন্ত্রী। মরিসন বলেন, অস্ট্রেলিয়ার জনগণ আমাদের কাছে দেশের স্থিতিশীলতা আশা করে, আর সেটাই আমার কোয়ালিশন সরকার জনগণকে দেবে। শুক্রবার ভোটাভুটির পরপরই মরিসন শপথ গ্রহণ করেন। তিনি বলেন, সরকারের কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। আমি অস্ট্রেলিয়ার প্রতিটি জনগণকে এই নিশ্চয়তাই দিতে চাই যে সবকিছু এখন স্বাভাবিকভাবে চলতে শুরু করেছে। গত সপ্তাহে সাবেক প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের বিরুদ্ধে লিবার পার্টি যে বিদ্রোহ করে, সেই বিশৃঙ্খল পরিস্থিতি থেকে তিনি নিজেকে দূরত্বে রেখেছেন। ত্রিমুখী লড়াইয়ে মরিসন স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডটনকে ৪৫-৪০ অর্থাৎ ৫ ভোটের ব্যবধানে হারিয়ে দেন। তবে প্রথম দফার ভোটে পররাষ্ট্রমন্ত্রী জুলিয়া বিশপকে তিনি হারিয়ে দিয়ে এগিয়ে যান। অস্ট্রেলিয়ার সাবেক অর্থমন্ত্রী মরিসনের নীতিমালা পরিবর্তনের কোনো পরিকল্পনা আছে কিনা তা জানাতে তিনি অস্বীকৃতি জানিয়েছেন। গত এক সপ্তাহের মধ্যে কম্বোডিয়া গুপ্তচর বৃত্তির অভিযোগে আটক দুজন সাংবাদিককে জামিনে মুক্তি দেয় এবং ৪ জন ভূমি অধিকার সংরক্ষণ সক্রিয় কর্মীকে তারা সম্পূর্ণভাবে ক্ষমা করে দিয়েছে। চলচ্চিত্র নির্মাতা জেমস রিকেটসনের বিচারের দিন চূড়ান্ত না হয় এখনও তিনি কারাবন্দী রয়েছেন। ১৪ মাস আগে অস্ট্রেলিয়ার অধিবাসী জেমস রিকেটসনের বিরুদ্ধে আনা গুপ্তচর বৃত্তির অভিযোগ মামলার শুনানি শুক্রবার শেষ না করে সরকারি উকিলরা নতুন জটিলতা দেখিয়ে তা যে বিলম্ব করেছেন তার পক্ষে তারা কোনো ব্যাখ্যা দেননি। রিকেটসনের বিরুদ্ধে গুপ্তচর সংশ্লিষ্ট তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে এক আইনজীবী এবং সাবেক বিরোধী নেতা স্যাম র্যানিসের সঙ্গে তার যে বেশ কিছু ইমেল চালাচালি হয়েছে সেই ইমেলগুলোই তারা আদালতে পেশ করে। বাংলাদেশের বান্দরবানে ত্রিপুরা উপজাতি সম্প্রদায়ের দুই কিশোরীকে বাড়ি থেকে ডেকে নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ২ সদস্য ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ সম্পর্কে ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলমের রিপোর্ট।
পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার রাতে ওই দুই কিশোরী লামা থানায় বিজিবি সদস্যদের অভিযুক্ত করে মামলা দায়ের করেছে। স্থানীয়দের বরাতে বান্দরবন থেকে সংবাদদাতারা জানিয়েছেন, কিশোরীরা অভিযোগ করেছেন বুধবার রাতে লামা এলাকায় একটি বিজিবি ক্যাম্পের তিন সদস্য অস্ত্রসহ ত্রিপুরা উপজাতি পাড়ায় গিয়ে ওই দুই কিশোরীকে তুলে নিয়ে যায়। তারা জানান, পরে দুই বিজিবি সদস্য নিকটবর্তী এক জঙ্গলে নিয়ে গিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে তাদের ধর্ষণ করেছে বলে অভিযোগ করেছেন দুই কিশোরী। বান্দরবন পার্বত্য জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদারের কাছে ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি ভয়েস অফ আমেরিকাকে বলেন,
আমরা মামলা নিয়েছি, মামলা নিয়ে ভিকটিমদেরকে আমরা মেডিকেল টেস্টের জন্য হাসপাতালে প্রেরণ করেছি এবং মামলার পরবর্তী তদন্ত কার্যক্রম চলমান আছে।
জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
জার্মানির বার্লিনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে তিনটি গ্রামে মারাত্মক দাবাগ্নি ছড়িয়ে পড়েছে। ওই তিনটি গ্রামের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত কেউই হতাহত হননি। তবে বার্লিনের 50 কিলোমিটার অদূরে এলাকা থেকে 500 জনকে জোর করে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। বলা হচ্ছে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার দুপুর থেকে এই আগুন শুরু হয় এবং তা নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে 20,000-এরও বেশি আসনে তৃণমূল প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল, যা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিল বিজেপি। 3 মাস পর ভারতের শীর্ষ আদালত আজ সে মামলার রায় দিয়েছেন। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন দীপঙ্কর চক্রবর্তী।
পঞ্চায়েত মামলার যে রায়ের ওপর গত 3 মাস ধরে পশ্চিমবঙ্গের বিরোধী দলগুলো সুপ্রিম কোর্টের ওপর ভরসা করেছিল, সেই রায় শেষ পর্যন্ত তাদের বিপক্ষেই গেল। আজ ভারতের শীর্ষ আদালত বলেছে নতুন করে আর ভোট হবে না, যারা জিতেছেন তাদের নাম ঘোষণা করা যাবে। কলকাতা হাইকোর্ট হোয়াটসঅ্যাপ বা ইমেলে মনোনয়নপত্র দাখিল বৈধ বলে যে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট, তাও নাকচ করে দিয়েছে। তবে বিরোধীরা চাইলে 30 দিনের মধ্যে জেলা আদালতে অথবা নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করতে পারে। সভাপতি রাজ্য সরকার এই রায়ে খুশি। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মতে অবশ্য, দিলীপ ঘোষ বলেন, রাজনীতির লড়াই আদালতে হয় না, বাংলার মানুষই শেষ কথা বলবে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
পশ্চিমবঙ্গের জঙ্গলমহলে 3 জন বিজেপি কর্মীকে হত্যার ঘটনায় রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছে ভারতের সুপ্রিম কোর্ট। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের অপর সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
বিচারপতি এ কে সিক্রি ও বিচারপতি অশোক ভূষণের ডিভিশন বেঞ্চ এই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারকে 4 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে বলেছে। উল্লেখ করা যেতে পারে, রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের পর পুরুলিয়ায় পরপর 3 বিজেপি কর্মীর রহস্য মৃত্যু ঘটে। বিজেপির দাবি, পঞ্চায়েত নির্বাচনে জঙ্গলমহলে দলের ভরাডুবি হওয়ায় তাদের একের পর এক কর্মীকে খুন করে এলাকায় সন্ত্রাসের পরিবেশ কায়েম করতে চাইছিল তৃণমূল। অভিযোগ যদিও অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। বিজেপি কর্মী ত্রিলোচন মাহাতো দুলাল কুমার শক্তিপদ সরকার হত্যা মামলায় পুলিশি তদন্তে অসন্তোষ প্রকাশ করে সিবিআই তদন্তের দাবিতে আদালতে দ্বারস্থ হয়েছিল বিজেপি। সেই মামলার শুনানিতে আজ শুক্রবার বিজেপির আইনজীবী গৌরব ভাটিয়া শহরের প্রেক্ষিতে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেন বিচারপতি দয়। এই সঙ্গে ওই মামলায় নিহতদের পরিবারের জন্য 50 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের দাবি করা হয়েছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা হুঁশিয়ারি করেছেন যে এইডস মহামারী আবারও ফিরে আসছে। 3,60,00,000 মানুষ বর্তমানে এইডস রোগে ভুগছেন। গত বছর এই রোগে প্রায় 10 লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন যে 2030 সালের মধ্যে বিশ্বব্যাপী 10 কোটি মানুষ এইচআইভি ভাইরাসে সংক্রমিত হবে আর এই সংক্রমণের কারণেই এইডস রোগ হয়ে থাকে। হাওয়াইয়ে প্রচণ্ড শক্তিশালী ঘূর্ণিঝড় লেইনের গতি বৃহস্পতিবার কমে 3 মাত্রার ঝড়ে পরিণত হলেও প্রচণ্ড বৃষ্টি এবং এখনও ঝোড়ো হাওয়া বইছে। জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় লেইনে বাতাসের বেগ সর্বোচ্চ ঘণ্টায় 200 কিলোমিটার পর্যন্ত উঠবে এবং সেই সঙ্গে প্রচুর বৃষ্টিপাত হবে। আশা করা হচ্ছে আজকের মধ্যে এই ঝড় হাওয়াইয়ের মূল ভূখণ্ডে আঘাত না হেনে এর কাছাকাছি অথবা পাশ দিয়ে চলে যাবে। ঘূর্ণিঝড় লেইনের কারণে ইতিমধ্যে বন্যা এবং ভূমিধস হয়েছে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টজে এবং ফেসবুকেও প্রচারিত হচ্ছে। মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনী যে নৃশংস অভিযান শুরু হয়, গত বছর 25 আগস্ট তার এক বছর সম্পন্ন হতে চলল। লক্ষ লক্ষ বাস্তুচ্যুত লোক বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয় এবং বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায় তাদের মানবিক সহায়তা প্রদান করে চলছে। এ সম্পর্কে ওয়াশিংটন স্টুডিও থেকে বাংলাদেশে আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থাগুলোর সমন্বয়কারী সংগঠন ইন্টারসেক্টর কোঅর্ডিনেশন গ্রুপের মুখপাত্র সৈয়দ সৈকত বিশ্বাসের সঙ্গে সরাসরি টেলিফোনে কথা বলছেন আনিস আহমেদ।
জনাব সৈকত বিশ্বাস, আপনাকে স্বাগত।
ধন্যবাদ।
সাম্প্রতিক বিশ্বের সবচাইতে বড় মানবিক সংকট হচ্ছে রোহিঙ্গা সংকট, যেমনটি আমরা সকলেই জানি। 100 দিনের মধ্যে প্রায় 7 লক্ষ মানুষ জীবন বাঁচানোর জন্য বাস্তুচ্যুত হবার ঘটনা সাম্প্রতিক সময়ে বিরল। এক বছর পর তারা বাংলাদেশে এখন কেমন আছে?
ধন্যবাদ আপনাকে। আপনি যেটা বললেন যে এটি নিঃসন্দেহে একটি বিরল ঘটনা সাম্প্রতিক অতীতে সাম্প্রতিক বিশ্বে আমরা দেখেছি, এবং আমরা যেখানে দেখেছি যে সাম্প্রতিক বিশ্বে অনেক সম্পদশালী দেশ শরণার্থীদের বিষয়ে বা বাস্তুচ্যুত মানুষের আশ্রয় দেওয়ার বিষয়ে অনেক নেতিবাচক অবস্থান নিয়েছে, সেখানে বাংলাদেশ একটি ছোট্ট দেশ, অনেক জনসংখ্যার দেশ, কম সম্পদের দেশ, এবং তা সত্ত্বেও, এই বাস্তবতা সত্ত্বেও বাংলাদেশ যে সাহস দেখিয়েছে এবং বর্ডার উন্মুক্ত করে এই 7 লক্ষের উপরে বেশি মানুষকে আশ্রয় দিয়েছে ইথিয়া এবং টেকনাফ দুটি উপজেলায়, এটি একটি দৃষ্টান্ত এটি বিশ্বের কাছে স্থাপিত। এখন তারা কেমন আছে? আমরা আমরা যখন দেখেছি যে প্রথম দিকে 25 আগস্ট 2017 মানুষ আসা শুরু করে, ধীরে ধীরে বাড়তে থাকে, এবং হাজারে হাজারে মানুষ নাক নদীর পাড়ে, কাদার মধ্যে, জঙ্গলের মধ্যে, পুকুর ধারে, খালের পাড়ে, ধান ক্ষেতের পাশে, জঙ্গলে, রাস্তার পাশে আশ্রয় নিয়েছিল। এবং সেই সময়ে বাংলাদেশের ওই দুটি অঞ্চলে বর্ষাকাল চলছিল, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এবং যখন একটু বৃষ্টি এসেছে তখন আমরা বিশাল কান্নার রোল পড়ে গিয়েছে সেটা শুনতে পেরেছি সেই নাক নদীর তীরে বা পুকুরের ধারে বা জঙ্গলের মধ্যে, কারণ তাদের মাথার উপরে কোনো আশ্রয় ছিল না, তাদের কোনো খাবার ছিল না, এবং তারা বাস্তুচ্যুত হয়ে জীবন বাঁচানোর জন্য উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে আশ্রয় নিয়েছে। তাদের নিয়ে কি হবে? তখন আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে যারা ছিলাম তারা স্থানীয় প্রশাসনের সাথে আলাপ করলাম, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন।
এখন কেমন আছে তারা? এখন ঠিক কেমন, এখন ঠিক কেমন আছে এটাই জানতে চাইছি।
এখন তাদের অবস্থাটা অনেকটা সেটেল হয়েছে। তাদেরকে বাংলাদেশ সরকার প্রায় 6,000 একর ভূমি বরাদ্দ দিয়েছে, এবং সেখানে 30টি ক্যাম্পে বিভক্ত হয়ে তারা বসবাস করছে, এবং তাদের জন্য 2,12,000 মতো শেল্টার নির্মাণ করা হয়েছে, যেখানে 2,12,000 মতো পরিবার, রোহিঙ্গা পরিবার বাস্তুচ্যুত হয়ে যারা এসেছে তারা সেখানে আশ্রয় নিয়েছে, এবং এদের মধ্যে প্রায়
কি ধরনের পরিষেবা প্রদান করা সম্ভব হচ্ছে, কারা দিচ্ছে এবং কারা সমন্বয় করছে এই বিশাল কর্মযজ্ঞ?
ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন, এটি একটি বিশাল কর্মযজ্ঞ, কারণ এত বিশাল জনসংখ্যার মানুষকে প্রতিদিন খাদ্য সহায়তা দেওয়া, তাদের আশ্রয় দেওয়া, তাদের ওয়াটার স্যানিটেশন এবং বিশুদ্ধ পানি সরবরাহ করা, এটি একটি বিশাল কর্মযজ্ঞ। তাদের চিকিৎসা সেবা দেওয়া, সেখানে আন্তর্জাতিক দাতা সংস্থা, আন্তর্জাতিক দেশগুলো, দাতা দেশগুলো সহায়তা দিচ্ছে, এবং এখানে ইউএন অধিভুক্ত, যারা জাতিসংঘের অন্তর্ভুক্ত প্রায় 12টি সংগঠন কাজ করছে, IOM, UNICEF, WFP, WHO, UNICEF, UNFPA, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, এরা মূলত নেতৃত্ব দিচ্ছে। এদের সাথে রয়েছে 68টির মতো আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, ভলান্টারি সংগঠন যারা আইএনজিও নামে পরিচিত, এবং আরো প্রায় 70টির মতো বাংলাদেশি এনজিও তারা এই বিশাল কর্মযজ্ঞটির মধ্যে রয়েছে। এবং ইন্টারসেক্টর কোঅর্ডিনেশন গ্রুপ মূলত এই বিশাল কর্মযজ্ঞটা ইউএনের পক্ষ থেকে সমন্বয় করছে, এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার অফিস, যেটা RRC অফিস নামে পরিচিত, সেই অফিসটি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সমন্বয়
জি। এই যে বিশাল জনগোষ্ঠীকে সহায়তা প্রদান করা হচ্ছে, এর জন্য তো বিশাল অঙ্কের তহবিলেরও প্রয়োজন রয়েছে, তো এই তহবিল যোগানের অবস্থাটা কি?
ধন্যবাদ। আপনারা জানেন যে আমরা জয়েন্ট রেসপন্স প্ল্যান, যেটা যৌথ সরাধান পরিকল্পনা নামে পরিকল্পনা তৈরি করেছিলাম, যেটি বাংলাদেশে এই ধরনের ক্রাইসিস মোকাবেলার জন্য প্রথম, এবং আমরা সারা পৃথিবীর মানুষের কাছে, দাতা গোষ্ঠী এবং দাতা দেশের কাছে $951 মিলিয়ন মতো আবেদন করেছিলাম এই রোহিঙ্গাদের জন্য চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত দরকার। সেখানে মাত্র আমরা 43% পর্যন্ত ফান্ড সহায়তা পেয়েছি পর্যন্ত, ফলে আপনি দেখতেই পাচ্ছেন সেখানে একটা বড় গ্যাপ আছে। তো আমরা আশা করছি এখনো সময় আছে, দাতা গোষ্ঠী, দাতা দেশ এবং যারা অঙ্গীকার করেছিলেন এই রোহিঙ্গাদের পাশে দাঁড়াবেন, তারা তাদের মানবতার হাত আরো বাড়িয়ে দেবে।
বলা হচ্ছে যে এই রোহিঙ্গাদের বসবাসের জন্য ফুটবল মাঠের আকারের বনভূমি খানিকটা উজাড় হয়ে যাচ্ছে, তো সেই প্রসঙ্গেই জানতে চাই, বিশেষ করে রান্নার কাঠের জন্য সেই বিশাল বনভূমি উজাড় হয়ে যাচ্ছে প্রতিদিন, ধরুন ফুটবল মাঠের সমান, তাহলে পরিবেশের উপর এটার প্রভাব সম্পর্কে কি আপনি কিছু বলবেন সৈকত বিশ্বাস?
নিশ্চয়ই। আপনারা জানেন যে আমাদের উখিয়া এবং টেকনাথ দুটি ছোট উপজেলা, এই দুটি উপজেলার বাংলাদেশি জনসংখ্যা ছিল 5 লক্ষের, আর সেখানে প্রায় 10 লক্ষের মতো রোহিঙ্গা যুক্ত হয়েছে, ফলে বিশাল একটা ডেমোগ্রাফিক চেঞ্জ হয়ে গেছে সেখানে। এই ডেমোগ্রাফিক পরিবর্তনের কারণে সেটার প্রভাবটা পরিবেশের উপর এসেছে, বনভূমি উজাড় হয়েছে, যেটা আগেই বলেছি যে 6,000 একরের মতো বনভূমি উজাড় হয়েছে এবং পাহাড় সেখানে ধ্বংস হয়েছে, এবং প্রতিদিন যে এই প্রায় 1 মিলিয়ন মানুষের রান্নার কাজে 700 মেট্রিক টনের উপরে জ্বালানি কাঠের প্রয়োজন হচ্ছে, যেটি তারা সংগ্রহ করছে আশপাশের বন থেকে, ফলে আপনারা বুঝতেই পারছেন যে বনের উপরে কিভাবে এবং প্রকৃতির উপরে কিভাবে প্রভাবটা পড়েছে। একই সাথে বন্য প্রাণীর যে আবাসগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে, এখানে হাতি একসময় বসবাস করছিল, 1 বছর আগেও আমরা দেখেছি প্রচুর হাতি ছিল, তারা এখন কনফাইন্ড হয়ে গেছে, কোনো কোনো জেলায় মুখ করতে পারছে না, সেরকম একটা পরিবেশের বিপর্যয়ের মধ্যে আছে। সেখানে যদি আপনি আমাকে জানতে চান যে সেই বিষয়টাতে আমরা কি ধরনের কাজ করার চেষ্টা করছি, আমরা চলতি বর্ষা মৌসুমে প্রায় 180,000-এর মতো নতুন গাছ রোপণ করেছি, যেখানে ফাঁকা পেয়েছি সেখানে, এবং চলতি বর্ষা মৌসুম অব্যাহত থাকার অবস্থাতেই আমরা আরো 2 লক্ষ গাছ লাগাবো। এবং আপনারা জানেন যে সেখানকার টপোগ্রাফিটা কিছুটা হিলি, ছোট ছোট টিলায় বিভক্ত, সেই টিলার ধারে ধারে যখন শেল্টার গুলো বানানো হয়েছে এবং সেখানে মাটির প্যাটার্নটা খুব স্যান্ডি, এটা বালি মাটি এবং খুব নরম মাটি, সেই মাটিতে বৃষ্টি হলে ভেঙে পড়ছে, ভূমিধসের ঘটনা ঘটছে, শেল্টার গুলো ভেঙে যাচ্ছে, সেই জন্য আমরা বিন্যা ঘাস নাম করে এক ধরনের ঘাস আছে, যে ঘাসের শেকড়টা মাটির একটু গভীরে যায় এবং এটা মাটির ক্ষয় রোধ করতে, ভূমির ক্ষয় রোধ করতে এবং পাহাড় ভাঙন রোধ করতে সহায়তা করে। আমরা প্রায় 23 লক্ষ বিন্যা ঘাসের চারা
প্রত্যাবেশিত রোহিঙ্গাদের উপর নির্যাতন চলছে, তো এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে যেসব রোহিঙ্গা রয়েছেন শরণার্থীরা, তারা স্বদেশে ফেরত যেতে কতখানি উৎসাহিত বোধ করবেন?
যদি এই যে রিপোর্টটি উল্লেখ করলেন এটি যদি সত্য হয় তাহলে নিঃসন্দেহে এটি নেতিবাচক এবং নেতিবাচক প্রভাবই রোহিঙ্গাদের উপর পড়বে। তবে আমরা যতটা ইন্টারাক্ট করি রোহিঙ্গাদের সাথে, বেশিরভাগ রোহিঙ্গারা কিন্তু ফেরত যেতে চায়, কিন্তু তার পূর্বে তারা জানতে চায় সেখানে তারা নিরাপদ থাকবেন কিনা, তাদের বাড়ি ঘরে ফিরে যেতে পারবেন কিনা, তাদের যে সম্পদ হারিয়েছে সেখানে সেটি তারা ফেরত পাবেন কিনা। যদি এই নিশ্চয়তা গুলো প্রদান করা যায় তাহলে কিন্তু রোহিঙ্গারা তাদের নিজেদের ঘরে ফিরতে আগ্রহী, কারণ তারা যে ভূমিতে জন্ম নিয়েছে, যে ভূমিতে তারা বসবাস করেছে, তাদের বাড়ি ঘর গরু ছাগল এবং প্রতিবেশী নিয়ে যেভাবে বসবাস করেছে, সেই অবস্থাতে কিন্তু ক্যাম্প জীবনে নেই, শরণার্থী জীবনে উঠিয়া বা টেকনাফের মেগা ক্যাম্পে কিন্তু নেই। ফলে তারা ফিরতে চায়, যদি তাদের নিরাপত্তা দেওয়া হয় তাদের বাড়ি ঘরে ফেরত দেওয়া যায়। আর আপনি যে রিপোর্টটির কথা বললেন সেটি আমরা এখনো ভেরিফাই করে দেখার সুযোগ পাইনি, তবে যেটি শোনা যাচ্ছে যে কেউ কেউ হয়তো আনঅফিসিয়ালি বা ইনফরমালি গিয়েছে, তখন তারা কোনো প্রতিবন্ধকতা বা নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু ফরমালি প্রত্যাবর্তন এখনো শুরু হয়নি।
আচ্ছা সৈকত বিশ্বাস, আপনার সঙ্গে আবারও কথা হবে খানিক পরে ফেসবুকে সরাসরি অনুষ্ঠানে। সে পর্যন্ত আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি এবং সৈকত বিশ্বাস আপনাকে আন্তরিক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।
আপনাকে এবং ভয়েস অফ আমেরিকার সকল শ্রোতা বন্ধুদেরকে ধন্যবাদ।
ধন্যবাদ।
শুক্রবারের নিয়মিত আয়োজন আলাপন। আজকের বিষয়, রোহিঙ্গা সংকটের এক বছর সঞ্চালন করছেন রোকেয়া হায়দার এবং সেলিম হোসেন।
শ্রোতা দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আলাপনের আজকের এই আলোচনায় সবাইকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানাচ্ছি।
আমিও চলে এসেছি আপা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। এবং ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে আজকের অনুষ্ঠানের প্রায় অনেক অংশ জুড়েই আমরা যে বিষয়টি নিয়ে রিপোর্ট দেখেছি সেটি হচ্ছে রোহিঙ্গা শরণার্থীদের বর্ষপূর্তি।
আসলে আমাদের দেশে তো এখন মানে দক্ষিণ এশিয়ায় তো এখন রাত হয়ে গেছে 24 তারিখে, আর কয়েক ঘন্টার মধ্যেই বা কিছুক্ষণের মধ্যেই বলা যায় কয়েক মিনিটের মধ্যেই 25 আগস্ট। তো এই 25 তারিখে নতুন করে আসলে কিন্তু সেলিম আমরা একটা কথা বলে রাখতে পারি যে 1970-এর দশকের শেষ ভাগ থেকে রোহিঙ্গারা নানা কারণে তাদের দেশ থেকে তাদের আবাসস্থল থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আসা শুরু করে বাংলাদেশের সীমান্ত পেরিয়ে। কিন্তু 25 আগস্ট 2017 সালে যে একটা ঢল নেমেছিল যে হাজার হাজার কয়েক লক্ষ রোহিঙ্গা একসাথে এসে গেল এখানে বাংলাদেশে গিয়ে পড়লো তারা এবং আশ্রয় চাইল, সেই ঘটনা আগে আর কখনো দেখা যায়নি। 2017 সালের সেটাই বর্ষপূর্তি হচ্ছে এবার নতুন করে, যে প্রায় 7 লক্ষ বলা হচ্ছিল, আমরা যা জানি আনঅফিসিয়ালি যেটা সেটা বলা হচ্ছে যে 1 কোটি ছাড়িয়ে যাচ্ছে,
1 কোটি ছাড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, তো সব মিলে মানে আগের সংখ্যাও যদি ধরেন তার মানে
1 কোটি ছাড়িয়ে গেছে।
না, আমি বলছি যে আগে যারা এসেছেন বিভিন্ন সময়,
হ্যাঁ 2 লক্ষ সেই সময় ছিল।
তো সব মিলে এখন দেখা যাচ্ছে
70,000-80,000 এইভাবে করে করে 1 কোটি ছাড়িয়ে তো গেছে,
মানে 1 মিলিয়ন। এক মিলিয়ন এই আগের যে 2 লাখ বা 3 লাখ ছিল সবকিছু মিলে এখন ওরা হিসাব যেটা করেছে কক্সবাজারে সেটা বোধহয় 11 লক্ষ নিবন্ধিত,
10 লক্ষ, হ্যাঁ
11 লক্ষর মতো। তো যেই যাই হোক, যে সংখ্যাই হোক, এখনো পর্যন্ত অনেকে বলছে আসছে না, কিন্তু এখনো পর্যন্ত রোহিঙ্গারা আসছে যারা ওখানে আছেন। আমি আজকে এই মাত্র একটি রিপোর্টের কিছু অংশ আপনাকে দিয়েছিও, আপনি এটা পড়লে বুঝতে পারবেন যে এখনো রোহিঙ্গারা সেখানে যারা আসছে নির্যাতনের শিকার।
হ্যাঁ, মাঝে মধ্যে হয়তো 200-300 জন মানে অনানুষ্ঠানিকভাবে কোনো সমঝোতা বা চুক্তির মাধ্যমে নয় নিজেরা ফিরে যাওয়ার চেষ্টা করছে নিজেদের আবাসস্থলে, কিন্তু তারা আবার ফিরে আসছে যাচ্ছেন বাংলাদেশে। এবং সেটা নিয়ে বলা হচ্ছে যে এখনো বাংলাদেশ সরকার মায়ানমার সরকারের সাথে সমঝোতা আলাপ আলোচনায় আসছেন,
যে চুক্তিটি হয়েছিল সেই চুক্তি নিয়েও নানান রকম এখন আলোচনা চলছে,
কারণ তাদেরকে বলা হচ্ছে তাদের নথিপত্র দেখাতে হবে, আইডি দেখাতে হবে, পরিচয়পত্র এবং কাগজপত্র। তো যাদের ঘরবাড়ি একেবারে জ্বালিয়ে দিয়ে, ঘরবাড়ি একেবারে বিলুপ্ত করে ধ্বংস করে দেওয়া হয়েছে বুলডোজার দিয়ে, তারা প্রাণ নিয়ে পালিয়ে এসেছে কোন রকমে, তাদের কাছে নথিপত্র কতটুকু থাকবে,
তারা যে ঘরবাড়িতে ছিলেন সেই ঘরবাড়িতেও কিন্তু তারা পরিচয়বিহীন ছিলেন, তাদেরও পরিচয় ছিল না। তো মিয়ানমার গভর্নমেন্ট সরকার ওই সময় রোহিঙ্গাদেরকে রাষ্ট্রীয়ভাবে কোনো স্বীকৃতি দেয়নি,
তারা চলে যেতে চায় নিজেদের কেনা নিজের দেশে ফিরে যেতে চায়,
সেটা
কিন্তু সেটা এই মুহূর্তে কতখানি কতদূর সম্ভব হবে কেউই বলতে পারছেন না।
এবং আমি এই মুহূর্তে শ্রোতাদেরকে জানিয়ে দিতে চাই, আমাদের গেস্টদের মানে যারা
সঙ্গে আছেন আজকে
পরিচয় করার আগে, আমি এবং রোকেয়া আপা দুজনেই সৌভাগ্য হয়েছে রোহিঙ্গা শিবিরে
আমারও তাই হয়েছে, মানে একটা বিরাট প্রচন্ড একটা ধাক্কা লেগেছিল গিয়ে সেখানে, মানে আমি আমার চিন্তাধারা বা ভাবনার একেবারে বাইরে যে দৃশ্য আমি সেখানে দেখেছি, আর এখানে ছবি দেখে ভিডিও দেখে খবরে শুনে জেনে
শ্রোতাদেরকে আর একটু জানাই, যদি কেউ ফেসবুক সম্প্রচার দেখেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রোকেয়া পার সেই সফরের দৃশ্য কিছুটা প্রচার করছেন আমাদের মানে সহকর্মীরা।
হ্যাঁ, কারণ সেখানে হাজার হাজার ছেলে প্রতিদিন জন্ম নিচ্ছে 120 জনের বেশি, এবং তারপরে দেখা যাচ্ছে যে সেখানে হাজার হাজার বাচ্চা চারিদিকে, মানে 30% বেশি, 100,000 ছাড়িয়ে গেছে সেখানে যে বাচ্চারা রয়েছে, এবং তারা একটা জিনিস আমি বলতে চাই যে অসহায়ভাবে পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছে, যেখানে যাচ্ছি ছুটে আসছে, তারা বুঝতে চেষ্টা করছে কারা এসেছে, কেন এসেছে, কি করতে চায় তাদের, এবং এদের অনেকে কিন্তু সেলিম বাংলা ভাষা জানে না।
হ্যাঁ, ওরা বাংলা ভাষা জানে না, ওরা বাংলা ভাষা শেখাচ্ছেও না, ওখানে যে স্কুলগুলো বিভিন্ন
ছোট ছোট স্কুল আছে
তারা বাংলা ভাষা শেখাচ্ছে না,
কারণ বাংলাদেশ সরকার কিন্তু বলে দিয়েছেন যে ওদেরকে মায়ানমারের ভাষায় শিখতে হবে,
অথবা
রোহিঙ্গা রোহিঙ্গা ভাষাও তাদের যদি শেখানো যায়, তো ওই বর্মী এবং রোহিঙ্গা এবং ইংরেজি এটা শেখাতে, যাতে তারা কোনো এক সময় দেশে ফিরে গেলে তাদের নিজেদের দেশে, তাহলে যাতে তাদের অসুবিধা না হয়।
আচ্ছা, এই মুহূর্তে আমি পরিচয় করিয়ে দিই আগে আমাদের অতিথিদের।
হ্যাঁ, এখন যারা আছে,
আমি আমন্ত্রণ জানিয়েছি ডক্টর ইফতেখার মাহমুদকে, আপনি জানেন হোপ ফাউন্ডেশন বাংলাদেশের তিনি প্রধান প্রেসিডেন্ট, এবং তিনি অনেক কাজ করেছেন হোপ ফাউন্ডেশনের মাধ্যমে রোহিঙ্গা, এমনি তো ফিস্টুলা নিয়ে স্পেশালাইজড হোপ ফাউন্ডেশন, আর রোহিঙ্গা শরণার্থী শিবিরে অনেকগুলো মেডিকেল সেন্টার খুলে তারা অব্যাহতভাবে সেবা দিয়ে যাচ্ছেন এই দুস্থ রোহিঙ্গাদেরকে। ডক্টর ইফতেখার মাহমুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি।
আমাদের
সহকর্মী কক্সবাজার থেকে শাকিল, আপনাকে স্বাগত জানাচ্ছি। শাকিল নিজেরই তো, আমরা একটুখানি শাকিলের কাছ থেকে অবস্থাটা জেনে তারপরে এই স্টোরিটা একটা পর একটা। শাকিল, এই মুহূর্তে কক্সবাজারের কি অবস্থা? বর্ষপূর্তি উপলক্ষে সেখানে কি স্পেশাল কোনো কার্যক্রম হচ্ছে বা
মানুষজন কি মনে করছেন, যারা শরণার্থীরা আছেন বা যারা কক্সবাজারের বাসিন্দা, তারা কি চিন্তা ভাবনা করছেন?
হ্যাঁ, ধন্যবাদ। আজকে এখানে অবশ্য 24 তারিখ, আগামী কালকে এখানে সকালে কোন অ্যাক্টিভিটি হবে, কিন্তু আজকে দেখেই এখানে অনেক কিছুই অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে রোহিঙ্গাদের মধ্যে এই বিষয়টা নিয়ে অনেকগুলো সংগঠন, তাদের রোহিঙ্গাদের মধ্যে যে প্রতিটা ক্যাম্প আছে, ক্যাম্পের যে মাঝিরা এবং সচেতন যে রোহিঙ্গারা, তারা সবাই কিন্তু বিষয়টা নিয়ে ভাবছে, এবং আমি অনেক রোহিঙ্গার সাথে কথা বলেছি, তারা যে জিনিসটা বলছে, আমি অবশ্য শুরু থেকেই একেবারে যে 25 অগস্ট সেই থেকে আমি সীমান্তে তারা আসা এবং তাদের যে দুঃখ কষ্ট সবগুলো জিনিসগুলো আমি সবসময়ই আমি নিজের চোখে দেখেছি, তো এই জিনিসটা থেকে তাদের বিষয়গুলো আমিও অনেক ভালোভাবে অনেক কিছু বোঝার চেষ্টা করি। তো আজকে তারা আগামী কালকে তাদের মধ্যে হয়তো অনেকগুলো কর্মকাণ্ড হবে, তো আমাকে তারা যে জিনিসটা বলেছেন সেটা হচ্ছে, তারা আসলে এখানে হয়তো একটা ছোট একটা পলিথিনের ছোট ঘর, এটা অনেকটা জেলখানার মতোই, তারা হয়তো সেখানে খুবই মানবিক কিছু সাপোর্ট পাচ্ছে, কিছু ত্রাণ পাচ্ছে, কিন্তু ক্যাম্প থেকে তাদের অনেকগুলো অনেকগুলো তাদের শর্ত আছে, তারা ক্যাম্প থেকে দূরে কোথাও যেতে পারবে না বা
ক্যাম্পের বাইরে যেতে পারবে না,
স্বাধীনতা নেই,
সেটাই তো এখন মানে আটক শিবির, সেইটাই আর কি, একটা মানে সীমিত জায়গায় তারা এই লক্ষ লক্ষ মানুষগুলো বন্দী জীবনের মতন আর কি একটা অবস্থায় রয়েছে, আর খাবার দিলে তো হয় না, প্রতিদিন যদি মনে হয় যে এই 7,00,000 মানুষকে, যদি কম করেও ধরি 7,00,000 মানুষকে একবেলা খাবার দেয়া, তাদের সারাদিনের কাজকর্মে যা দৈনন্দিন যে কাজকর্ম আছে তাদের সেগুলো পরিচালনা করা, সেটা চারটিখানির কথা তো নয়,
কঠিন এবং ব্যবস্থাপনাটা অত্যন্ত
আমরা জটিল। ডক্টর ইফতেখার মাহমুদের কাছ থেকে শুনে নিই কিছুটা, তারপরে আমরা আমির কথর রিপোর্টটি শোনাবো।
জি ডক্টর ইফতেখার মাহমুদ, আপনি সর্বসাম্প্রতিক কি অবস্থা জেনেছেন রোহিঙ্গা শিবিরগুলো এবং কি কার্যক্রম চলছে আপনাদের?
আসলে আমি তো ওই যে আপনার শুরু থেকেই এটার সাথে জড়িত এই কাজের সাথে, আমি সেপ্টেম্বরের সম্ভবত 5 অথবা 6 তারিখ আমরা কাজ শুরু করলাম রোহিঙ্গা শিবিরে, বিশেষ করে মায়েদের স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য। কারণ আমরা জানি ওইখানে প্রায় 50,000 থেকে 60,000 মহিলা অন্তঃসত্ত্বা, তো ওনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য আমরা ইউনাইটেড নেশনস এর যে এজেন্সি আছে UNFPA দেশ পার্টনারশিপে আমরা কাজ শুরু করলাম। তো গত আপনার 1 বছরে আমি তো অনেকবার গেলাম, গত মাসেও গেলাম, সামনে মাসেও যাব। আমার বাড়ি কক্সবাজার, আমি জন্ম হয়েছে কক্সবাজার, আর রোহিঙ্গাদের ভাষাটা আমরা বুঝি, কারণ আমাদের কক্সবাজারে এটা মিক্স অনেক বছর থেকে। তো যার যার কারণে আমি যতবারই যাই এদের সাথে, এনাদের সাথে কথা বলি, ওনাদের যেটা অবস্থা 1 বছরে আর কি, যেটা আপনারাও ডিসকাশন করলেন, আমাদের এই যে শাকিল ভাই বললেন যে ওইখানে ওরা একটা ছোট পলিথিনের ঘরের মধ্যে ওরা পুরো ফ্যামিলি থাকে, এবং তাদের তাদের যে অবস্থান একটা ছোট জায়গায়, ওইখানে আগে লোক ছিল 2,50,000 উখিয়া উপজেলা 2,50,000, এখন আপনারা যেটা বললেন ওইটাই সত্য, ওইখানে প্রায় 11,00,000 মতো আপনার রোহিঙ্গা ওইখানেই থাকে। এদের অন্য কোথাও কোথাও যাওয়ার কোনো ব্যবস্থা নাই, এবং যাওয়ার তাদের
উপায় নেই, কোনো অনুমতি নেই, উপায়ও নেই,
কোনো অনুমতিও নাই, ওইখানে উপায়ও নাই, ওরা ওখানেই থাকে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ওইখানে যে আপনার প্রায় অনেক বছর আগে, মানে কয়েকবারই তো এটা হয়েছে ছোট স্কেলে, ওই যে অনেক বছর আগে যারা আসছিল ওনাদের অনেকে এখনো আছেন, এবং ছোট ছোট ওইভাবেই কিন্তু গত 20-30 বছর পার করে দিয়েছেন। ওই বাচ্চারা তোকে আপা যেটা বললেন যে বাচ্চারা সকালবেলা ওনারা উঠে রাত্রে আবার ঘুমাতে যায়, এর মধ্যে ওনারা কি করে যে হাঁটাহাঁটির মধ্যেই থাকে, ওইখানে কোনো ব্যবসা বাণিজ্য বা এরকম কিছু করা বা তাদের কিছু ক্রিয়েটিভ কিছু করার সুযোগ আসলে ছিল না। এবং এটা হওয়ার পরে তো এটা একেবারেই একটা মানে অন্যরকম অবস্থা। তো যাই হোক, ওনাদের অবস্থাটা ভালো হয়নি, বুঝছেন? যেটা হয়েছে যে আসার সময় যে ভীতি এবং যে টর্চারের মাধ্যমে ওনারা এসছেন, হ্যাঁ ওইটা নাই, কিন্তু এখানে কিভাবে ওনারা আছেন এটাকে আসলে মানে মানব জীবন বলাই হবে। কারণ ওনারা এই এই ঝড় বৃষ্টি গরম এবং এর মধ্যে এই ছোট পলিথিনের বাধার মধ্যেই থাকছে, মায়েরা গর্ভবতী মায়েরা প্রসব করছে, এবং যেহেতু ওইখানে ধরেন ওইখানের মধ্যে ওরা থাকতে হয়, এই যে বাচ্চা ডেলিভারি করা এটা তো না, এটা তো এটার জন্য হাসপাতাল দরকার, এটার জন্য ক্লিনিক দরকার, ওই ধরনের অবস্থা করা আমরা চেষ্টা করেছি। আমরা একটা এখন ফিল্ড হাসপাতাল করছি অনেক বড়, ওই যে শুধু মায়েদের জন্যই, বাট আমরা আরো 9টা সেন্টার আমরা চালাই মায়েদের জন্য, গর্ভবতী সাহায্যের জন্য। তো যেটা বলবো সেটা হচ্ছে কি, ওনাদের স্বাস্থ্য, বাসস্থান, তারপরে আপনার প্রাথমিক যেগুলো কাজ আছে, মনে করেন মলমূত্র ত্যাগ, এগুলো থেকে শুরু করে সবকিছু খুব খুব সংকট
এবং এইসবের কারণে আরো স্বাস্থ্য ঝুঁকি হচ্ছে দিন দিন, যতই দিন যাচ্ছে ততই।
তারপরে বর্ষাকাল এলো, যে প্রবল বর্ষণ, তার মধ্যেও তো নানান দুর্গতি, কোথায় যাবে, কোথায় বেরোবে? মানে আমি যেখানে দেখেছি যে দলে দলে ছেলে মেয়েরা ছুটে আসছে, ছোট ছোট বাচ্চারা সব 2-3-4 বছর থেকে নিয়ে 15-16 বছরের কিশোর তরুণরা চারিদিকে ছুটে বেড়াচ্ছে বাইরে, মানে একেবারে নির্লিপ্ত দৃষ্টিতে, কোনো ভাষা নেই।
আপনি আপা যে বয়সের কথা বললেন, ওই বয়সী ছেলেমেয়েদের নিয়ে আমি একটি স্টোরিও করেছিলাম, এতিম, এর ভিতরে অসংখ্য রয়েছে এতিম, যাদের বাবা অথবা মা কেউ নেই, কোনো অভিভাবক নেই,
অন্য কারো হাত ধরে চলে
এসেছে, যাবে কোথায়, কোনো না কোনো আত্মীয়র সঙ্গে কিংবা অনাত্মীয়র সঙ্গে কোনোভাবে বেঁচে
রয়েছে, কোনো না কোনো ভাবে তারা আর কি বেঁচে আছে, এটাই তারা মানে।
তো আমরা
জীবন ধারণ করছে আর কি কোনো রকম।
আমরা কি এখন একটু আমির খসরুর রিপোর্টটা শুনি?
হ্যাঁ বেশ।
আচ্ছা, আমরা তাওহিদুল ইসলামকে অনুরোধ জানাচ্ছি যদি আমির খসরুর
রিপোর্টটি আমরা শুনে নিই।
মিয়ানমারের নিরাপত্তা চৌকিতে হামলার পরে গত বছরের 25 আগস্ট রাখাইনে হত্যা, খুন, অগ্নিসংযোগ, ধর্ষণ সহ পরিকল্পিত ও কাঠামোগত সহিংসতা শুরু করে দেশটির সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনী, আর এতে বাংলাদেশে পালিয়ে আসে ওই বিপুল সংখ্যক শরণার্থী। এদিকে দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর সংস্থা আসিয়ানের 132 জন পার্লামেন্ট সদস্য সংবাদ মাধ্যমে এক লিখিত বিবৃতিতে রাখাইন রাজ্যে জাতিগত সংখ্যালঘু রোহিঙ্গাদের উপরে নির্যাতনের কারণে দেশটিকে বিচারের মুখোমুখি করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। তারা এ লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিও আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের কারণে অর্থনৈতিক, সামাজিক, পরিবেশগত সহ অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সমস্যার মুখে পড়েছে। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের সাথে চুক্তিসহ নানামুখী কূটনৈতিক উদ্যোগও অব্যাহত আছে, কিন্তু এ পর্যন্ত কোনো অগ্রগতি নেই রোহিঙ্গা প্রত্যাবাসনে। এ বিষয়ে সর্বসাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে ভয়েস অব আমেরিকার সাথে আলাপ করে জানিয়েছেন বাংলাদেশ সরকারের রোহিঙ্গা পুনর্বাসন এবং প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম।
প্রত্যাবাসনের ক্ষেত্রে অগ্রগতি যদি বলতে হয়, সেটি প্রথমত একটি মূল যে সমঝোতাটি সম্পন্ন হয়েছিল দুই দেশের মধ্যে গত বছর 23 নভেম্বর তারিখে, সেই সমঝোতা চুক্তির আওতায় একটি ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট চূড়ান্ত হয়েছে, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ তৈরি করা হয়েছে, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ নিয়মিত বৈঠকে বসছেন, অতি শীঘ্রই আরও একটি বৈঠক হবে বলে আশা করা হচ্ছে। আর ওই ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্টে যে সমস্ত বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে, সেই আলোকে আমরা আমাদের তরফে ইতিমধ্যে প্রাথমিকভাবে আমাদের দুটি রিপিটিশন সেন্টার তৈরি করার কথা ছিল, একটি ইতিমধ্যে সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছে, সেটা যেখানে সময় ব্যবহার করার জন্য এখন আরেকটি কাজ চলমান আছে। মিয়ানমার যেহেতু তাদের পক্ষে কেবল দুটি রিসেপশন সেন্টার তারা তৈরি করেছে, আর এর পাশাপাশি আমরা উভয় দেশের মধ্যে কার্যকর সংলাপ চালু আছে। কদিন আগেই মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে একটি উচ্চ পর্যায়ের সরকারি প্রতিনিধিদল মিয়ানমার ঘুরে এসেছেন, সেই দলে আমি ছিলাম।
এতে অগ্রগতি কতটা আপনি মনে হচ্ছে?
তবে যদি মূল চুক্তির সমঝোতার শর্ত অনুযায়ী যদি তাদের জন্য নিরাপদ, স্বেচ্ছামূলক এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আরো বেশ কিছু করণীয় ছিল বা আছে, সেক্ষেত্রে খুব বেশি অগ্রগতি এখনো হয়নি। ফেরত যাওয়া রোহিঙ্গাদের তাদের যে পুনর্বাসনের জন্য, তাদের জীবিকার জন্য তারা কিছু পদক্ষেপের কথা আমাদের জানিয়েছেন, সেগুলি তাদের এখনো সেগুলি বাস্তবায়িত হয়নি।
এখানে একটু জানতে চাচ্ছি যে আসলে এই অগ্রগতিতে আপনারা সন্তুষ্ট কিনা?
এটা অবশ্যই আমরা পুরোপুরি সন্তুষ্ট এমন বলতে পারছি না, কারণ আমরা যেই যেই গতিতে আশা করেছিলাম সেই গতিতে এগুলো হয়নি। তো সেক্ষেত্রে কিছুটা হতাশার দিকে আসে, কিন্তু একই সাথে আমরা আশাবাদী থাকতে চাই। আমরা আশাবাদী এই জন্য যে তারা এখানে তাদের প্রতিশ্রুতি অনুযায়ী তারা পরিকল্পনা গ্রহণ করছেন এবং প্রতিশ্রুতি দিচ্ছেন, তারা সেগুলি যথাযথ সম্ভব বাস্তবায়ন করবেন।
রোহিঙ্গা পুনর্বাসন এবং প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালামের কাছে জানতে চাওয়া হয়েছিল বিশাল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে আশ্রয় নেয় কি ধরনের সমস্যা এবং সংকটের সৃষ্টি হয়েছে সে সম্পর্কে। এ সম্পর্কে মোহাম্মদ আবুল কালাম বলেন,
একটি প্রাথমিক বড় সমস্যা হচ্ছে যে এটি বিশাল জনগোষ্ঠী, 10 লাখেরও বেশি লোক, তো স্বভাবতই এই 10 লক্ষ লোকের ভরণ পোষণ, তাদের নিরাপত্তা, তাদের আবাসনের চাহিদা, তাদের এই যে পানি সরবরাহ, শস্য সুবিধার চাহিদা, তাদের চিকিৎসা, মেডিকেল সার্ভিসেস, এগুলি যে চাহিদা, এগুলি একটা বিশাল চাপ সৃষ্টি করেছে আমাদের অর্থনীতির উপর, আমাদের ক্ষমতার উপর, সক্ষমতার উপর। তো এটি নিঃসন্দেহে একটি বড় কর্মযোগ্য এবং বড় আর্থিক বিনিয়োগের ব্যাপার এখানে আসলে একটি বাড়তি চাপ সৃষ্টি করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা ছাড়া আসলে এই চাপটি দীর্ঘদিন ধরে আমাদের পক্ষে চালিয়ে যাওয়া অসম্ভব। স্থানীয় অর্থনীতির উপর চাপ সৃষ্টি করেছে, আমাদের বনজ সম্পদের উপর চাপ সৃষ্টি করেছে, এই কারণে যে কক্সবাজারে আমরা প্রতিদিনই একটি বড় দৈনিক হিসাবেই প্রায় 3টা ফুটবল মাঠের আকৃতির সমান বনভূমি প্রতিদিনই আমরা হারাচ্ছি। বনভূমি তো উজাড় হয়ে গেছেই এবং যে পাহাড় বা শিলার যে প্রকৃতিগত বৈশিষ্ট্যগুলি ছিল সেগুলি হারিয়ে গেছে, তো এটা পরিবেশের উপর নিঃসন্দেহে একটি প্রতিকূল বিরূপ প্রভাব ফেলেছে। এবং আমাদের যে এই জায়গার মধ্যে তাদের যে পানির ব্যবস্থা করতে গিয়ে যে পরিমাণ ডিপ টিউবওয়েল, গভীর নলকূপ এবং টয়লেট ইত্যাদি স্থাপন করতে হয়েছে, এর ফলে প্রতিবেশের উপর সার্বিকভাবে একটা বড় ধরনের এবং টেকনাফের সম্বন্ধিত জনসংখ্যা 5 লাখেরও কম। এখন সেখানে আমাদের এই দুটি উপজেলাকে 10 লাখেরও বেশি রোহিঙ্গাকে আমাদের আশ্রয় দিতে পেরেছে, ফলে এটি স্থানীয় জনগোষ্ঠীকে অনেকটাই ক্ষুদ্র গোষ্ঠীতে পরিণত করেছে এবং এর অর্থনৈতিক চাপ বিশাল। তো সব মিলিয়েই আমাদের উপর এটা একটা বিশাল চাপ এবং এটা খুব দীর্ঘদিন আসলে বাংলাদেশের পক্ষে বয়ে যাওয়া খুব কঠিন হবে।
ঢাকায় বিশেষজ্ঞ এবং বিশ্লেষকগণ বলছিলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য বাংলাদেশকে মিয়ানমারের সাথে সংলাপের পাশাপাশি অধিকতর আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগ এবং চাপ প্রয়োগের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
শ্রোতাদের দর্শকদের মনে করিয়ে দিই, আপনারা আমির খসরুর রিপোর্টটি শুনলেন ঢাকা থেকে পাঠানো, এবং আপনারা ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে আমাদের এই অনুষ্ঠান শুনছেন। আজকের আলাপনের আলোচনা রোহিঙ্গা শরণার্থীদের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমাদের আজকের আলোচনা।
আপা, আমির খসরুর রিপোর্টটি তো মোটামুটি সব কিছু মিলেছিল, বিভিন্ন বিষয়ে আবুল কালাম যেহেতু ইন্টারভিউ দিয়েছেন সব বিষয় তুলে এনেছেন, কিন্তু তারপরেও আমি শাকিলের কাছে প্রশ্ন রাখতে চাচ্ছি এই মুহূর্তে, একটি সহজ প্রশ্ন। সেটি হলো যে এক বছরে রোহিঙ্গা শরণার্থী যারা এই ক্যাম্পে 7 লাখেরও বেশি আছেন, তারা জীবিকার কোনো ব্যবস্থা করতে পেরেছেন কিনা? কেউ কেউ, বেশিরভাগই তো রিলিফের পয়সায় বা দেওয়া ত্রাণে খেয়ে পরে বেঁচে আছেন কোনো রকমে, তাদের কেউ কেউ কোনো প্রফেশনে ঢুকছেন কিনা, তাদের পুনর্বাসনের যে কথা বলা হচ্ছিল সেদিকে কোনো কিছু হচ্ছে কিনা, কোনো
সুযোগ সৃষ্টি হয়েছে কিনা,
তারপরে এই বৃষ্টির মৌসুমে তাদের অবস্থা কি হলো?
আমি যেটা লক্ষ্য করে এসেছি সেটা আমি বলবো, শাকিল সঙ্গে ছিল, যে সেখানে রাস্তাঘাট বা এই ধরনের যে পুনর্নির্মাণ কাজ একটা চলছে, বাড়িঘর তৈরি করার যে একটা আশ্রয় কেন্দ্র তৈরি করার যে সব প্রচেষ্টা চলছে, সেখানে কিন্তু শরণার্থীরা অনেকেই কাজ করছেন, কারণ ওই মাটি কেটে রাস্তা পানি যাতে ডুবে না যায়, এগুলো সাময়িক কাজ, অবশ্যই ছোটখাটো কাজ অতি, কিন্তু সেটাতে তাদেরকে নেওয়া হচ্ছে এবং তারা, আমি জানি না, কিছু তো পারিশ্রমিক নিশ্চয়ই পাচ্ছেন এবং তাতে তারা সাহায্য করছে, এবং তারা যে ব্যস্ত থাকতেন একটা কাজ করার সুযোগ পাচ্ছে, একেবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া তো কোনো গতি নেই, কিন্তু সেই যে সুযোগটুকু পাচ্ছেন সেটা একটা বিরাট কথা। হ্যাঁ, কম কি
শাকিল?
শাকিল,
হ্যাঁ, রোকেয়াফা আসলে বলেছেন ব্যাপারটা খুব সুন্দর করে বলেছেন, এখানে যে বিভিন্ন ধরনের উন্নয়ন কর্মকাণ্ড গুলো হচ্ছে, রাস্তা নির্মাণ করা হচ্ছে, মাটি কাটার কাজ, বিভিন্ন ধরনের স্থাপনা তৈরি করার, যে অস্থায়ী স্থাপনা গুলো তৈরি করার কাজ হচ্ছে, সেখানে কিন্তু কিছু কিছু রোহিঙ্গা কাজ করার সুযোগ পাচ্ছে, এখানেই ওরাও এখানে কাজ করছে। তো রোহিঙ্গারা হয়তো খুব বেশি পরিমাণে, যেখানে রোহিঙ্গা আছে সেখানে রোহিঙ্গারাই বেশি অংশগ্রহণ করছে, আর যেখানে স্থানীয়রা আছে সেখানে হয়তো স্থানীয়রাও হয়তো এই কাজের সাথে সম্পৃক্ত। তারা দৈনিক প্রায় 8 ঘন্টা কাজ করেন, এর বিনিময়ে তারা 400 টাকা 500 টাকা, রমজানে 500 টাকা দিয়েছিল, আর বর্ষার এই সময়টাতে দেখা যাচ্ছে তারা 400 টাকা করে দেওয়া হচ্ছে। তো এটা কিন্তু আবার সবাই পাচ্ছে না, এখানে বিভিন্ন ক্যাম্প থেকে তাদেরকে বাছাই করে, যাদের খুব বেশি টাকার প্রয়োজন, যাদের মধ্যে খুব বেশি সমস্যা আছে, ওরকম মানুষকে চিহ্নিত করে তাদেরকে এসব কাজের সম্পৃক্ত করা হয়। কিন্তু এটা আবার একজন দীর্ঘদিন করতে পারে না, এটা বিভিন্ন পালা করে তাদেরকে কাজের সাথে সম্পৃক্ত করা হয়। তবে এখানে একটা অনেকেই কাজের সাথে বিভিন্ন ভাবে, কক্সবাজারের আপনারা জানেন সেটা অনেক আগে থেকেই এখানে রোহিঙ্গারা এসেছে, এই যে 25 অগস্টের আগেও কিন্তু এখানে রোহিঙ্গারা ছিল। তো আগে যারা এখানে এসেছে স্থায়ী ভাবে বিভিন্ন ভাবে এখানে আছে, তাদের সাথে কিন্তু কক্সবাজারের, চট্টগ্রামের এবং বিভিন্ন এলাকার মানুষের সাথে সম্পৃক্ততা আছে, তাদের সাথে বিভিন্ন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততা আছে। তারা কিন্তু এখন এসব বিভিন্ন সূত্রের মাধ্যমে বিভিন্ন কাজের সাথে ইনভলভ হচ্ছে, কিন্তু এটা হচ্ছে পুরাতন যারা আছে তাদের সাথে। কিন্তু এখন যারা নতুন এসছে বা যারা একেবারে জেনারেল, স্বাভাবিকভাবে রোহিঙ্গারা কিন্তু ক্যাম্পের বাইরে গিয়ে কাজ করার সুযোগটা খুবই
না, যা কিছু আছে
কোন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড
না, কিছু যেটুকু সুযোগ পাচ্ছে, মানে ওই সময় নিজেদের ব্যস্ত রাখার কিছু একটা কাজে তারা জড়িত হচ্ছে, কাজ করতে পারছে, সেটুকু তারা যারা ওই শরণার্থী শিবিরের বাসিন্দারা করতে পারছেন।
শুধু ব্যস্ত রাখা, শুধু ব্যস্ত থাকা না, এখানে ধরেন ত্রাণ পাচ্ছে, কিছু চাল পাচ্ছে, ডাল পাচ্ছে, রান্না করার জন্য তো লাকড়ি পাচ্ছে না, বা তার বাচ্চার অসুস্থতার জন্য হয়তো প্রপারলি।
আচ্ছা শাকিল, এখানে আমার একটা প্রশ্ন আছে, এই মুহূর্তে একটা প্রশ্ন, যে অতি সম্প্রতি জেনিভাতে জাতিসংঘের কার্যালয়ে, জাতিসংঘের একটি অধিবেশনে, আর সেখানে বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয় যে চুলো পাঠানো হবে, গ্যাস বা কেরোসিন তেলের, তো সেই সামগ্রী কিছু পৌঁছেছে কি? কারণ বলা হচ্ছে যে বনাঞ্চল একেবারে সম্পূর্ণ শেষ হয়ে যাচ্ছে, মানে ধ্বংস হয়ে যাচ্ছে, গাছপালা কেটে একেবারে সাফ করে সেখানে রোহিঙ্গা শরণার্থীরা বসবাস তো করছেনই, তারপরে এই মুহূর্তে যে কথাটি আপনি বললেন যে তারা রান্নার জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করছে, গাছপালা কেটে একেবারে উজাড় করে দিচ্ছে। তো সেই জন্য চুলা পাঠাবার ব্যবস্থা করা হচ্ছে জাতিসংঘের তরফ থেকে। আর সেই সরবরাহ কি কিছু পৌঁছেছে সেখানে?
হ্যাঁ, যে সিদ্ধান্তটা এসেছে এই ওই সিদ্ধান্তের পরে হয়তো এখনো একেবারে আসেনি, কিন্তু আগে থেকে এ ধরনের একটা প্রক্রিয়া অলরেডি শুরু হয়েছে। বিশেষ করে কুতুফালং এলাকাতে আগে থেকে কিছু যাদের কাছে খুব প্রয়োজন তাদের কাছে একটা তালিকা করে তাদেরকে চুলা দেওয়া হচ্ছে, গ্যাসের সিলিন্ডার দেওয়া হচ্ছে 15 দিন বা 3 মাস পরে একটা, হয়তো বা 2 মাস পরে, এই ধরনের একটা নির্দিষ্ট সময় পর পর একটা একটা গ্যাসের সিলিন্ডার গ্যাস ভর্তি।
হ্যাঁ, আমরা যখন জুন মাসের শেষের দিকে যাচ্ছিলাম তখন চোখে পড়েছিল যে অনেক গ্যাস সিলিন্ডার সেখানে নিয়ে যাওয়া হচ্ছে, এবং সেখানে তখন বৃষ্টি পড়ছিল, কিন্তু তার মধ্যে আশঙ্কা ছিল যে এইগুলো যেভাবে নিয়ে যাওয়া হচ্ছে পাহাড়িয়া পথ বেয়ে কোনো দুর্ঘটনা ঘটলে সেটাও একটা আশঙ্কাজনক অবস্থা সৃষ্টি করবে। মারাত্মক।
আমাদের হাতে শাকিলের একটি ভালো সুন্দর একটি রিপোর্ট আছে,
যেটা আমরা শুনিনি,
কিন্তু তার আগে কি আমরা ডক্টর ইফতেখারের কাছে একটু জানতে চাইবো যে আপনি তো গত মাসেও গিয়েছিলেন শুনলাম, তো এক বছরের ভিতর যে পরিবর্তনগুলো লক্ষ্য করলেন তার ভিতরে আপনি বললেন যে খুব বেশি পরিবর্তন হয়নি, আরো অনেকটা খারাপই হয়েছে অবস্থা। অপরাধ, চোরাচালান, মাদক পাচার, এই তিনটি বিষয় আমরা শুনেছি যে রোহিঙ্গাদের জন্য খুব স্পর্শকাতর, মানে রোহিঙ্গা ক্যাম্প এখানে আসার পর থেকে এটা বাড়তে পারে, আপনি কোনো লক্ষণ দেখেছেন এর মধ্যে?
না, আমি ওই ধরনের কোনো কিছু আমি জানি না, কারণ কক্সবাজার এলাকায় ওই এলাকায় এই ব্যাপারগুলো একটু সেন্সিটিভ, এগুলো নিয়ে আগের থেকে অনেকবার আমরা পেপার পত্রিকায় দেখেছি, লোকজনের কাছে শুনেছি, কিন্তু এটার সাথে এই যে কমিউনিটি যারা আছে এদের সম্পৃক্ততা আমি আসলে এই সম্পর্কে আমি আমার নলেজে আসিনি, কারণ আমরা তো এখানে কাজ করি, এরকম কিছু হতো আমরা তো, আমাদের তো প্রায় 350 লোক আমরা এভরিডে কাজ করছি ওখানে,
আপনারা কাজ করেন। এইডস গোড়াতে যেমন শোনা গিয়েছিল যে এইডস রোগী আছে
যারা 80-90 জনের মতো আইডেন্টিফাইড হয়েছিল,
তো সেই সংখ্যায় কোনো পরিবর্তন হয়েছে বা কোনো আশঙ্কাজনক খবর আপনারা পেয়েছেন এ পর্যন্ত?
এটা নিয়ে আমরা অনেকবার আলাপ করেছি, এটা আসলে একটা সিরিয়াস ইস্যু না, এটা মানে এই সম্বন্ধে যেটা মানে আলাপ হচ্ছিল এটা কিন্তু আমাদের যে স্বাস্থ্যকর্মী যারা আছে যারা কাজ করছে ওখানে, এবং আমরা তো ধরেন সরকারি যে স্বাস্থ্য বিভাগ যেটা আছে তাদের সাথেই আমরা কাজ করি, তাদের সাথে কাজ করি, এটা একটা সিরিয়াস ঝুঁকি না। তবে আমি বলবো, আমাদের সময় কতটুকু আমি জানি না, তবে কয়েকটা জিনিস যে আমি বলবো, যে একটা হচ্ছে মেন্টাল ইস্যু, মানে
ট্রমা যাদের, সেই
মানসিক রোগের রোগের সংখ্যা অনেক বেশি, আর প্লাস ওই যে মানে আপনার ওই যে পলিথিনের ওই যে ট্যান্টের মধ্যে থেকে থেকে ওদের একটা রেসপিরেটরি ইলনেস এবং মনে করেন সংক্রামক যেগুলো আছে টিউবারকুলোসিস, তো এই ধরনের জাতি কিন্তু ছড়ানোর সম্ভাবনা আছে, এবং এটা কিন্তু স্থানীয় জনগণের মধ্যেও ছড়ানোর সম্ভাবনা, কারণ স্থানীয় জনগণ কিন্তু ওখানে চলাফেরা করে, কারণ ওই মধ্যে দিয়ে। আরেকটা জিনিস হচ্ছে যেটা বলবো, সেটা হচ্ছে কি ওইখানে যে আমি মনে করি যে এটা যে সংস্থার মাধ্যমে হোক, আমরাও মানে বিভিন্ন জনের সাথে আমরা এগুলো নিয়ে যোগাযোগ সবসময় করি, এদের রিক্রিয়েশনের একটা ব্যবস্থা করা দরকার, মায়েদের জন্য ক্লাব করা, তাদের একটা মানে ভিন্ন
25 অগাস্ট
রোহিঙ্গা নিধন যজ্ঞের 1 বছর। মিয়ানমার সেনাবাহিনীর অপারেশন ক্লিয়ারেন্স জন্ম দেয় পৃথিবীর সবচেয়ে বড় এক মানবিক সংকটের, পাল্টে যায় বৈশ্বিক শরণার্থীর হিসাব, রোহিঙ্গাদের পাশে দাঁড়ায় বাংলাদেশ, এগিয়ে আসে আন্তর্জাতিক সম্প্রদায়। বাংলাদেশের কক্সবাজারে 30টি ক্যাম্পে আশ্রয় হয় প্রায় 11 লাখ রোহিঙ্গার, জীবন বাঁচানোর মতো ত্রাণ এবং মানবিক সেবা দেয়া হচ্ছে রোহিঙ্গাদের। বছর শেষে অধিকার ও ন্যায় বিচারের কথা ভাবছেন রোহিঙ্গারা।
আমাদের ওখানে মা বোনেরা নির্যাতন করে মেরে ফেলছে, ছোট ছোট বাচ্চারা মেরে ফেলছে, আমার জায়গা সম্পদ সব খারি নিয়ে ফেলছে, ওগুলো যদি আমরা সব দেয়, আমার যদি বিচারটা পুরা বাফে যদি ঘড়ি দেয়, তখন আমরা মায়ের মাঝ যাইতে চাই।
আমরা আজিয়া বেশি হস্টত বেশি দুঃখত, আমরা দেশের মাঝে যা মাল দমন সম্পত্তি বেগিন সম্পন্ন বর্মা সরকার আমার নির্যাতন করি শেষ করি ফেলাই, আমরা হীন শেষের বাবতি আমরা হীন চাই, আমরা দেশের নাগরিক তার কারণ যদি আমার বাংলাদেশে তুন তাই আর যদি আমরা বর্মা সরকারে
বাংলাদেশ মিয়ানমার যৌথ চুক্তি স্বাক্ষরের পর গত 23 জানুয়ারি থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখনো শুরু হয়নি। কবে থেকে শুরু হবে তাও অনিশ্চিত। ক্যাম্পে প্রতিদিনই ভূমিষ্ঠ হচ্ছে প্রায় 130 জন শিশু। ক্যাম্পের আকার এবং সংকট দুটি যেন বাড়ছে। কক্সবাজারের পরিবেশ, পর্যটন ও স্থানীয় অধিবাসীদের উপর বেড়ে চলছে রোহিঙ্গা শরণার্থীর চাপ। সঠিক পরিকল্পনা নেয়ার প্রয়োজন বলে মনে করেন কক্সবাজার সিএসও এনজিও ফোরামের কো-চেয়ার রেজাউল করিম চৌধুরী।
তাদের মিনিমাম সুযোগ সুবিধা দিয়ে রাখতে হবে, তাদের মিনিমাম বাসস্থান, মিনিমাম শিক্ষা, মিনিমাম আইজিএ জন্য তাদের জন্য কাজ করতে হবে। এটা করতে গেলে সরকারের বিরুদ্ধে আচরণ করে আপনি পারবেন না, সরকারের সাথে আলোচনায় বসতে হবে, সরকারকে বুঝাইতে হবে, কারণ আমার সরকার যথেষ্ট পরিমাণ সমস্যার মধ্যে আছে।
রোহিঙ্গা প্রত্যাবাসনের যে প্রত্যাশা ছিল এর তেমন কোনো অগ্রগতি হয়নি। রোহিঙ্গাদের জন্য এখনও নিরাপদ পরিবেশ তৈরি হয়নি মিয়ানমারে। যদিও রোহিঙ্গাদের গ্রহণ করতে রাখাইনে নির্মাণ করা হয়েছে লোক দেখানো ট্রানজিট ক্যাম্প, বাস্তবে নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে মিয়ানমার। এ পরিস্থিতিতে বাংলাদেশে রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদে সহায়তার প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়। দীর্ঘদিন রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানিয়েছেন রোহিঙ্গা সংকটে গঠিত জাতিসংঘ নেতৃত্বাধীন আইএসসিজির মুখপাত্র সৈকত বিশ্বাস।
ইউরোপ আমেরিকার অনেক উন্নত দেশ যারা অর্থনৈতিকভাবে সম্পদশালী তারাও কিন্তু রিফিউজিদের জন্য তাদের দরজা বন্ধ করে রেখেছে। সেখানে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে যে মানবতা দেখিয়েছে এটি বিশ্বে বিরল এবং এটা দৃষ্টান্ত স্থাপন করেছে বলে আমরা বিশ্বাস করি।
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়ে আসছে বাংলাদেশ। মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধি করতে চালানো হচ্ছে তৎপরতা। সহসা প্রত্যাবাসন না হওয়ায় কিছু রোহিঙ্গাকে ভাসান্তরে স্থানান্তরের প্রক্রিয়া করছে সরকার। তবে যেখানেই আশ্রয় থাকুক না কেন রোহিঙ্গাদের স্বদেশে ফিরে যেতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
ভাসান্তর সব কিন্তু অস্থায়ী, ওরা মিয়ানমারের নাগরিক, ওই দেশে তাদের জন্মস্থান, তারা ওইখানে ফিরে যাবে। এর আগ পর্যন্ত তারা এইখানে অস্থায়ী থাকবে। তাদের মানবিক দিক বিবেচনা করে তাদের যা যা করা দরকার আমরা করছি, ভবিষ্যতে করবো। এবং তার মিয়ানমারের নাগরিক তাদের নিয়ে ফিরে যেতে হবে, তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আমরা অনুরোধ করবো তারাতে চাপ সৃষ্টি করে মিয়ানমার যেন তাদেরকে নিয়ে যায় সেই ব্যবস্থা করার জন্য।
আনান কমিশনের রিপোর্টকে বলা হচ্ছে রোহিঙ্গা সমস্যা সমাধানের একটি চূড়ান্ত দিক নির্দেশনা। রিপোর্টটি বাস্তবায়ন হোক কিংবা সমাধান হোক রোহিঙ্গা সমস্যার, বছর শেষে এমনটাই প্রত্যাশা রোহিঙ্গাদের। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অফ আমেরিকা, ওকিয়া রোহিঙ্গা ক্যাম্প, কক্সবাজার।
হ্যাঁ, আমাদের আসলে এটাই সবাই আশা করছে যে কোনো না কোনো দিনের একটা সুরাহ হবে, কিন্তু সেলিম এই মুহূর্তে কেউই বলতে পারছেন না যে কবে হবে, কিভাবে হবে। কারণ আসলে রোহিঙ্গারা যদি 1000 করেও ফিরে যায় কত, মানে সেটা সময় লাগবে, এবং 1000 তো নেবে না সেইভাবে প্রথমে দেয়া হয়েছিল যে তালিকা, তার থেকে অনেক কম মিয়ানমার মেনে নিয়েছে।
প্রত্যাবাসনের যে চুক্তি হয়েছিল সেই চুক্তি তো বাস্তবায়িত হয়নি, এবং হওয়ার জন্য এক সরকার আরেক সরকারকে দোষারোপ করছে। এই এই মুহূর্তে আমি এই রিপোর্টে দেখলাম যে সিঙ্গাপুরে এক অনুষ্ঠানে অং সান সু চি বলেছেন রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন বিষয়টি বাংলাদেশের উপর নির্ভর করছে।
আবার বাংলাদেশ বলছে যে সেখানে সবকিছু ব্যবস্থা নিরাপদ দিয়ে তাদেরকে ফিরিয়ে নেওয়ার, রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা না করা হলে স্বেচ্ছায় যারা যেতে চায় তারা যাবেন, কিন্তু কতদিন তারা থাকবেন, আবার ফিরে আসবে কি না, সেটাও একটা আশঙ্কা রয়েছে।
আমাদের হাতে আপনার 2 মিনিটের মতো সময় আছে। আমি ফেসবুকে আমাদের অসংখ্য শ্রোতা প্রশ্ন করেছে,
তাদের নাম
কয়েকজনের নাম আমি বলে দিচ্ছি, সব বলতে পারবো না। জয়ন্ত হৈমন্তী, শঙ্কর হালদার, মাসুদুর রহমান, মশিউর রহমান, সারোয়ার হারুন, জেসমিন প্রেমা, জয়ন্ত হৈমন্তী দুবার, রুমা ভৌমিক, শবির আহমেদ, আবু তাহের খোকন, শঙ্কর হালদার সহ অসংখ্য, সব নাম পড়তে পারবো না। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এবং আমার মনে হয় শেষ একটি প্রশ্ন আমি ডক্টর ইফতেখার মাহমুদকে করতে চাই, সেটি হলো যে এই সংকটের সমাধান একমাত্র আমরা সবাই শুনলাম, শাকিলের রিপোর্ট থেকেও শুনলাম যে প্রত্যাবাসন প্রক্রিয়ার মাধ্যমেই শেষমেশ হয়তো সমাধান হবে। তো আপনি কি মনে করেন কতদিনে সেটি সম্ভব হবে এবং কিভাবে হবে?
আমি এটা নিয়ে আমার যেটা আমি রিপোর্টে শুনলাম যে আমরাও এটা নিয়েও ডিসকাশন করেছি অনেকবার, যে এটা হচ্ছে কি সাময়িক একটা ব্যবস্থা, যে কক্সবাজারে যারা আছেন
জি
আমাদের সরকারের পক্ষে এর লং টার্ম কোন সলিউশন এদের জন্য বাংলাদেশে করা সম্ভব না, এনাদের দেশেই ওনাদেরকে ফিরে যেতে হবে। এটার জন্য আমরা চেষ্টা করব এবং এটা হয়তো খুব তাড়াতাড়ি না হলেও এটা করতেই হবে। এবং এটা করার একমাত্র উপায় সেটা হচ্ছে আমি বাইরে থাকি, আমি বাইরে থাকি, আমরা শুধুমাত্র দেশের না বাইরের থেকেও আমরা বুঝতেছি, বাইরে অনেক অর্গানাইজেশন আমরা কাজ করি এবং এটা হচ্ছে কি ইন্টারন্যাশনাল একটা প্রেশার আমাদের ক্রিয়েট যেভাবে হোক করতে হবে।
হ্যাঁ, কারণ আন্তর্জাতিক সম্প্রদায় তো বলছে যে বিশ্বের সবচেয়ে বড়
দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক বিধায়করা আজকে 132 জন বিধায়ক আজকে দিয়েছেন যে মিয়ানমার সরকারের উপরে চাপ দিয়ে এই সংকটের সমাধান করা উচিত।
আপা রুকে আপা এটা ঠিক আছে, কিন্তু এটা শুধু মানে মন্তব্যের মধ্যে হবে না, এটাকে প্রেশার ক্রিয়েট করতে হবে,
কাজে লাগাতে হবে। হ্যাঁ,
আসিয়ানের ইন্দোনেশিয়ার কোন মন্ত্রী উল্লেখ করেছেন আজকে যে আসিয়ানের সদস্য মিয়ানমার এবং তারা এই ধরনের আচরণ করছে তার উপরে চাপ অবশ্যই দিতে হবে।
যুক্তরাষ্ট্র তো ইতিমধ্যে সেনা সহায়তা কমিয়ে দিয়েছে।
সেই তো আমরা আশা করব যে এই ধরনের চাপ সৃষ্টি হবে এবং রোহিঙ্গারা নিরাপদে তাদের নিজেদের দেশে ফিরে যেতে পারবেন কোনো একদিন। আজকে সেই আশা নিয়ে আমাদের আলোচনা শেষ করতে হচ্ছে। সেলিম,
ডক্টর ইফতেখার মাহমুদ, মজুম হোসেন শাকিল, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শ্রোতা যারা যোগ দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।
ধন্যবাদ, আমরা
ধন্যবাদ
জানাচ্ছি, ধন্যবাদ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
এতক্ষণ আপনারা শুনছিলেন আমাদের নিয়মিত আয়োজন আলাপন। অনুষ্ঠানটি সঞ্চালন করেছিলেন রোকেয়া হায়দার এবং সেলিম হোসেন। এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন তাহিরা কিবরিয়া।
স্কট মরিসন শুক্রবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন। গত 11 বছরে তিনি হলেন সপ্তম প্রধানমন্ত্রী। মরিসন বলেন, অস্ট্রেলিয়ার জনগণ আমাদের কাছে দেশের স্থিতিশীলতা আশা করছে আর সেটা আমার কোয়ালিশন সরকার জনগণকে দেবে। শুক্রবার ভোটাভুটির পরপরই মরিসন শপথ গ্রহণ করেছেন। তিনি বলেন, সরকারের কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। আমি অস্ট্রেলিয়ার প্রতিটি জনগণকে এই নিশ্চয়তাই দিতে চাই যে সবকিছু এখন স্বাভাবিকভাবে চলতে শুরু করেছে। গত সপ্তাহে সাবেক প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের বিরুদ্ধে লিবারেল পার্টি যে বিদ্রোহ করে সেই বিশৃঙ্খল পরিস্থিতি থেকে তিনি নিজেকে দূরত্বেই রেখেছেন। মিয়ানমারে নির্যাতিত হয়ে বাংলাদেশের কক্সবাজারের 30টি ক্যাম্পে আশ্রয় নেন প্রায় 11 লাখ রোহিঙ্গা। গত 1 বছর ধরে জীবন বাঁচানোর মতো ত্রাণ এবং মানবিক সেবা দেওয়া হচ্ছে তাদের। এখন রোহিঙ্গারা মিয়ানমারের প্রত্যাবাসন অধিকার এবং ন্যায় বিচার পাবার কথা ভাবছেন। এক সপ্তাহের মধ্যে কম্বোডিয়া গুপ্তচর বৃত্তির অভিযোগে আটক দুজন সাংবাদিককে জামিনে মুক্তি দেয় এবং 4 জন ভূমি অধিকার সংরক্ষণ সক্রিয় কর্মীকে তারা সম্পূর্ণভাবে ক্ষমা করে দিয়েছে। চলচ্চিত্র নির্মাতা জেমস রিকেটসনের বিচারের দিন চূড়ান্ত না হওয়ায় এখনও তিনি কারাবন্দী রয়েছেন। 14 মাস আগে অস্ট্রেলিয়ার অধিবাসী জেমস রিকেটসনের বিরুদ্ধে আনা গুপ্তচর বৃত্তির অভিযোগ মামলার শুনানি শুক্রবার শেষ না করে সরকারি উকিলরা নতুন জটিলতা দেখিয়ে তা যে বিলম্ব করছেন তার পক্ষে তারা কোনো ব্যাখ্যা দেননি। জার্মানির বার্লিনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 3টি গ্রামে মারাত্মক দাবাগ্নি ছড়িয়ে পড়েছে। ওই 3টি গ্রামের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কেউই হতাহত হয়নি। তবে বার্লিনের 50 কিলোমিটার অদূরে একটি এলাকা থেকে 500 জনকে জোর করে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা হুঁশিয়ার করেছেন যে এইডস মহামারী আবারও ফিরে আসছে। 3.60 কোটি মানুষ বর্তমানে এইডস রোগে ভুগছেন। গত বছর এই রোগে প্রায় 10 লক্ষ মানুষ প্রাণ হারিয়েছেন। বিশেষজ্ঞরা আশা করছেন যে 2030 সালের মধ্যে বিশ্বব্যাপী 10 কোটি মানুষ এইচআইভি সংক্রমণে ভুগবে আর এই সংক্রমণের কারণেই এইডস রোগ হয়ে থাকে।
আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে। আজ অনুষ্ঠান প্রযোজনা করলেন তাহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন স্কিপ সিস্ক, ফেসবুক সম্প্রচারে সহযোগিতা করলেন সঞ্জানা ফিরোজ। আমি শাহাদাত হোসেন সবুজ সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। ভালো থাকুন সবাই, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.